بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কর্তৃক ব্যাখ্যাকৃত লুমাতুল ইতিকাদ থেকে আজকের আলোচ্য বিষয় কিয়ামতের বড় আলামত সমূহের মধ্য থেকে অন্যতম একটি আলামত হচ্ছে খুরুজিদ দাব্বা। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন ওয়া খুরুজিদ দাব্বা, অর্থাৎ আশরাতুস সাআ আল কুবরা, কিয়ামতের বড় আলামত গুলোর মধ্যে হতে ইতিমধ্যে আমরা কয়েকটি আলোচনা করেছি, খুরুজ মাহদি, খুরুজুদ দাজ্জাল, খুরুজুদ দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ, তারপরে দাজ্জাল, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, এবং এরপরে তিনি খুরুজুদ দাব্বা একটা ভূগর্ভ থেকে একটা জন্তুর আবির্ভাব বা আত্মপ্রকাশ, এটা হচ্ছে কিয়ামতের বড় আলামতগুলোর মধ্য থেকে একটি। বলেছেন ও খুরুজিদ দাব্বা। এর পরিপ্রেক্ষিতে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় যে কথাগুলো বলেছেন সেগুলো আমি প্রথমে পড়ছি। আদ-দাব্বা লুগাতান কুল্লু মা দাব্বা আলাল আরদি, পারিভাষিক অর্থে বা আবিধানিক অর্থে দাব্বা বলা হয় কুল্লু মা দাব্বা আলাল আরদ, যত কিছু পৃথিবীর উপরে চলাচল করে। অল মুরাদু বিহা হুনা, আর এখানে দাব্বা বলতে কি উদ্দেশ্য? আদ-দাব্বাতু আল্লাতী ইউখরিজুহুল্লাহু কুরবা কিয়ামিস সাআহ, ওই জন্তুটি, এখানে দাব্বা বলতে ওই জন্তুকে বোঝানো হয়েছে যেটাকে আল্লাহ আজ্জা জেল কিয়ামত যখন অতি সন্নিকটে চলে আসবে তখন যে জন্তুটাকে তিনি বের করবেন, এখানে দাব্বা বলতে ওই জন্তুটাকে বোঝানো হয়েছে কিয়ামতের পূর্বে আল্লাহ আজ্জা জেল যে নির্দিষ্ট একটি জন্তুকে বের করবেন ওইটাকে বোঝানো হয়েছে। ওয়া খুরুজুহা সাবিতুন বিল কোরআন ওয়াস সুন্নাহ, আর ভূগর্ভ থেকে এই জীব বা এই জন্তুটির বের হওয়ার বিষয়টি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কাল আল্লাহ তাআলা কোরআন থেকে প্রমাণিত এর দলিল কি? আল্লাহ আজ্জা ওয়াজ্জাল বলেছেন ওয়াইদা ওয়াকাআল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, সূরাতুন নমলের 82 নম্বর আয়াত। যখন, অর্থাৎ যখন তাদের উপরে আমার প্রতিশ্রুতি এসে যাবে খরজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, আমি তাদের সামনে বের করব পৃথিবী থেকে বা ভূগর্ভ থেকে একটা জীব, যে জীবটি তুকাল্লিমুহুম তাদের সাথে কথা বলবে। আন্না নাসা কানু বি আয়াতিনা লা ইউকিনুন, এই মর্মে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না, এই আয়াতে ওয়াইদা ওয়াকাআল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, যখন প্রতিশ্রুতি এসে যাবে তাদের উপরে আমি ভূগর্ভ থেকে বের করব একটা দাব্বা, একটা জীব, সে মানুষের সাথে কথা বলবে, আন্না শেখানো বি আয়াতিনা লায়াকুনুন, এটা এ কারণে যে মানুষ আমার আয়াত সমূহে বিশ্বাস করতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণ হচ্ছে, قال النبي صلى الله عليه وسلم إنها لن تقوم الساعة حتى تروا قبلها 10 آيات. এই যে হাদিস, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত যতক্ষণ পর্যন্ত না তোমরা 10টা নিদর্শন দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, এবং সেই 10টা নিদর্শনগুলোর মধ্য থেকে একটি বলেছেন ওয়াজাকারা মিনহা আদ্দাব্বা, ওই 10টা নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে দাব্বা, এই জন্তু যেটা ভূগর্ভ থেকে নির্গত হবে। সহিহ মুসলিমের হাদিস, ওয়ালাইসা ফিল কোরআনি ওয়াস সুন্নাতি সহিহা মা ইয়াদুল্লু আলা মাকানি খুরুজি হাযিহি আদ-দাব্বাতি ওয়া সিফাতিহা, কোরআন কিংবা সুন্নাতে সহিহ হাদিসের মধ্যে, কোরআনে কিংবা সহিহ হাদিসের মধ্যে এমন কিছু পাওয়া যায় না যার দ্বারা প্রমাণিত হয় যে এই দাব্বাটা কোথা থেকে বের হবে এবং এই দাব্বাটা কেমন হবে সম্পর্কে, এই দাব্বার বিবরণ সম্পর্কে, কিংবা এটা কোন জায়গা থেকে বের হবে এ সম্পর্কে কোরআনে কেরিমে কিংবা সহিহ হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না। ওয়াইন্নামা ওয়ারাদাত ফি যালিকা আহাদিস ফি সিহ্হাতিহা নাযরুন, এ সম্পর্কে কিছু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলার বিশুদ্ধতা সম্পর্কে কথা আছে, মানে যে হাদিসগুলো আসলে সন্দেহাতীত ভাবে কি না বিশুদ্ধ না। ওয়াহিরুল কোরআন আন্নাহা দাব্বা তুনজিরুন নাস বিকুরবিল আযাব ওয়াল হালাক, কোরআনে কারিমের বাহ্যিক আয়াত, আয়াতের বাহ্যিক অর্থ থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে ভূগর্ভ থেকে নির্গত এই জীবটা বা এই জন্তুটা মানুষকে আল্লাহর আযাব যে অতি সমাগত অতি সন্নিকটে, তাদের ধ্বংস যে অত্যন্ত কাছে, মানুষের ধ্বংস আল্লাহর আযাব তাদের অনিশ অতি সন্নিকটে, এই সম্পর্কে তাদেরকে ভীতি প্রদর্শন করবে এই জন্তুটা। ওয়াল্লাহু আলাম। তো খুরুজুদ দাব্বা সম্পর্কে এই হলো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর দেওয়া ব্যাখ্যা, এবং আশা করি এই ব্যাখ্যাটুকু ব্যাখ্যা সম্পর্কে বা দাব্বা সম্পর্কে এতটুকু মৌলিকভাবে আমাদের জন্য জানাটা যথেষ্ট, যেহেতু কোরআন এবং সুন্নাতে বিশুদ্ধ কোনো দলিল নিয়ে এরকম কিছু পাওয়া যায় না যে এই যন্ত্রটা কোথা থেকে বের হবে কিংবা যন্ত্রটা কেমন হবে। সুতরাং আমরা এটুকু বিশ্বাস করব যে কিয়ামতের একদম কাছাকাছি সময়ে, একদম কাছাকাছি সময়ে ভূগর্ভ থেকে একটা যন্ত্র বের হবে, এই যন্ত্রটা মানুষের সাথে কথা বলবে, মানুষকে আল্লাহর আযাবের ভয় প্রদর্শন করবে, বাস এতটুকুই হচ্ছে দাব্বা সম্পর্কে মূল কথা। তারপরে এখানে কিছু বিষয় আমরা অন্যান্য হাদিসগুলোর আলোকে এবং বিভিন্ন তাফসীরের আলোকে এ সম্পর্কে দাব্বাতুল আরদ সম্পর্কে যে কথাগুলো বর্ণিত হয়েছে জেনে রাখার জন্য, যাতে করে এ সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তি মধ্যে আমরা না পড়ি, সে কারণে আরো কিছু বিষয় দাব্বাতুল আরদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক বিশ্বাদ। প্রথমত দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ যে জীবটা বা যে জন্তুটা হাদিসে একে দাব্বাতুল আরদ বলা হয়েছে। কোরআনে কারিমে দাব্বাতুল আরদের কথা বলতে গিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেভাবে বলেছেন, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, ছোট কিছু বিষয় এগুলো খেয়াল রাখবেন, তাহলে ইনশাআল্লাহ এসব সম্পর্কে বা এসব বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা বিভ্রাট তৈরি হবে না ইনশাআল্লাহ। আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন প্রতিশ্রুতি যখন এসে যাবে তখন আমি ভূগর্ভ থেকে একটা জীব বের করব। এই আয়াত থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গুলো থেকে যে সমস্ত হাদিসে এই দাব্বার কথা বলা হয়েছে সে সমস্ত হাদিসে এটাকে দাব্বাতুল আরদ বলা হয়েছে। তো এই হাদিসে আদাব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অনেক ক্ষেত্রে এটাকে আদাব্বা বলা হয়েছে, খুরুজুদ দাব্বা। এখানে কোন কোন রিওয়ায়েতে দাব্বাতুল আরদ বলা হয়েছে, কোন কোন রিওয়ায়েতে দাব্বাতুল দাব্বা বলা হয়েছে, এবং কোরআনে কারিমে বলা হয়েছে আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। এখন দাব্বা বলা হয় যেটা শেখ হোসাইন রাহিমাহুল্লাহ বললেন, মা ইয়াদুব্বু আলাল আরদি বা কুল্লু মা দাব্বা আলাল আরদি, ভূতলে বা ভূপৃষ্ঠে যা কিছু চলাফেরা করে সেটাকে দাব্বা বলা হয়। সেখান থেকে দাব্বা আদ-দাওয়াব চতুষ্পদ জন্তুকে দাওয়াব বলা হয়, কারণ এগুলো বিপুষ্টি চলাফেরা করে। জীব জন্তুগুলোকে দাওয়াব বুন আর বহুবচন দাওয়াব বুন বলা হয়। এখন এই আয়াত থেকে আয়াতে যে বিষয়টা আমাদের লক্ষণীয় বা আয়াত থেকে এই দাব্বার একটা পরিচয় আমরা পাই, দাব্বাতুন সাধারণত মায়াদুব্বু আলাল আরদি, জমিনের উপরে বা ভূপৃষ্ঠে যেগুলো চলাফেরা করে সেটা হচ্ছে দাব্বাতুন, বহুবচন হচ্ছে দাওয়াবুন, এবং দাওয়াবুন পরিভাষাগতভাবে সাধারণত জীবজন্তুর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। এই যে দাব্বা, এই দাব্বা এটা কিন্তু ভূপৃষ্ঠের কোনো দাব্বা না। আমার এই কথার উদ্দেশ্য হচ্ছে এটুকু বুঝানো, এই যে দাব্বাটা, এই দাব্বাটা বা এই জীবটা ভূপৃষ্ঠের কোনো জীব না। আয়াতে এই বিষয়টা পরিষ্কার, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি, আমি বের করব ভূগর্ভ থেকে, মাটি থেকে বের করব, আখরাজনা বা পৃথিবী থেকে বের করব। তাহলে পৃথিবী থেকে যদি বের করতে হয় তাহলে বোঝা গেল যে এটাকে ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে নিয়ে আসবেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তাহলে ওই দাব্বাটার একটা অবস্থান আমরা জানতে পারলাম, এটা কোথায় থাকবে, ভূতলে, এটা ভূগর্ভে, মাটির ভিতরে এই দাব্বার অবস্থান হবে। কারণ মাটির উপরে বা পৃথিবীর ভূপৃষ্ঠে যে দাব্বাগুলো আছে ওই দাব্বাগুলোকে দাব্বাতুন ফিল আর্দ বলা হয়। যেমন কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়াজ্জাল ইরশাদ করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন জীব জন্তু নেই যেটা রিজিক আল্লাহর কাছে নেই। প্রত্যেকটা জীব জন্তুর ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, এখানে বলা হয়েছে ফিল আরদি, আর এই দাব্বা সম্পর্কে বলা হয়েছে মিনাল আরদি, ভূপৃষ্ঠে যত জীব জন্তু আছে সবগুলা রিজিক আল্লাহ আজ্জা ওয়াজ্জাল নির্ধারণ করে রাখছেন। দাব্বা ফিল আরদ, আর দাব্বা দাব্বাতুল আরদ, হাদিসের মধ্যে এই এই জন্তুটাকে এই জীবটাকে বলা হয়েছে দাব্বাতুল আরদি। দাব্বাতুল আরদ বলা হয় যেটা যে জন্তুটা মাটির ভিতরে থাকে, ও গর্ভে থাকে, সেটাকে দাব্বাতুল আরদ বলা হয়। তো দাব্বাতুল আরদ আর দাব্বাতুন ফিল আরদ আর দাব্বাতুন আলাল আরদ, এই দুইটার মধ্যে পার্থক্য এইটুকু। যেমন গরু ছাগল হাঁস মুরগি তারপরে অন্যান্য সিংহ বাঘ শিয়াল কুকুর এইগুলো যা আছে সবগুলোই হচ্ছে দাব্বাতুন ফিল আরদ, দাব্বাতুন ফিল আরদ, এগুলোকে দাব্বাতুল আরদ বলা যাবে না। এই ফারাকটা বুঝেন, দাব্বাতুন ফিল আরদি আর দাব্বাতুল আরদি দুইটার মধ্যে পার্থক্য এইটুকু। যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, আমরা যখন বলবো এখন দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ বলতে কোনটাকে বোঝায়, দাব্বাতুল আরদ হচ্ছে যেটা ভূ গর্ভে যে প্রাণীটা থাকে থাকবে ওইটাকে, ভূ গর্ভে যে প্রাণী থাকে ওইটা হচ্ছে দাব্বাতুল আরদ, আর দাব্বাতুন ফিল আরদি সেটা হচ্ছে ভূপৃষ্ঠে যেটা থাকে এইটা, এই জন্তুগুলাকে দাব্বাতুন ফিল আরদ বলা হয়, বা সাধারণত সাধারণভাবে দাওয়াবুন বলা হয়, যেগুলা ভূপৃষ্ঠে আছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে আল্লাহ আজ্জা ওয়াজ্জাল ভূগর্ভ থেকে যে জন্তুটাকে বের করে নিয়ে আসবেন সেটা সেটা সেটাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব্বাতুল আরদি। যেমন আমরা যখন বলি যে গাছের পোকা, গাছের পোকা, তো গাছের পোকা বলতে আমরা কি বুঝি, সাধারণত গাছের পোকা বলতে পোকাটাকেই বোঝায় যে পোকাটা গাছের ভিতরে থাকে, সুনির্দিষ্টভাবে ওই পোকাটাকেই বোঝানো হয় গাছের পোকা, যেটা গাছের ভিতরে থাকে। বাঁশের পোকা যেটা বাঁশের ভিতরে থাকে, আমের পোকা যেটা আম আমের ভিতরে থাকে, আমের উপরে যেটা থাকে ওইটাকে আমরা আমের পোকা বলি না, গাছের বাইরে গাছের বাহিরে যে পোকাগুলো থাকে ওইটাকে গাছের পোকা বলা হয় না, কারণ হরেক রকম পোকামাকড় গাছের বাহিরে থাকতে পারে, কিন্তু সুনির্দিষ্টভাবে যখন আপনি বলবেন যে গাছের পোকা কিংবা আমের পোকা তাহলে ওই পোকাটাকেই বোঝায় যে পোকাটা গাছের ভিতরে থাকে। দাব্বাতুল আরদ ওই জন্তুটাকে বোঝাচ্ছে যে জন্তুটা থাকবে পৃথিবীর ভূগর্ভে, পৃথিবীর মাটির মাটির ভিতরে, ওইখান থেকে বের করে নিয়ে আসবেন। এবং আল্লাহ আজ্জা জেল্লা আরো স্পষ্টভাবে জানিয়ে দিলেন আখরাজনা লাহুম, তাতে বোঝা গেল যে এটা ভূগর্ভে থাকা কোনো জন্তু না, ভূপৃষ্ঠে থাকা কোনো জন্তু না, জমিনের উপরে থাকা কোনো জন্তু না, আখরাজনা লাহুম, যেহেতু তিনি বের করে নিয়ে আসবেন সুতরাং তাহলে বোঝা গেল যে এটা ভিতরে আছে ওইখান থেকে বের করে নিয়ে আসবেন। এই এই এইটা থেকে এই বিষয়টা স্পষ্ট যে ওই যে জন্তুটা হবে এই জন্তুটা আসলে ভূপৃষ্ঠে চলমান বা বিরাজমান কোনো জন্তু হবে না। সুতরাং যে অনেকে যে এটা এটা মহিষের মতো হবে কিংবা ষাড়ের মতো হবে বা এরকম যে কথাবার্তা, এই এই কথাগুলো আসলে ভিত্তিহীন, এই কারণে যে পৃথিবীতে বিরাজমান কোনো জন্তু এটা কোনো এরকম কোনো জন্তু না। দ্বিতীয় বিষয়ে এই যে আলোচনাটা এই কারণেও করা যে কেউ কেউ বলেছেন এই জন্তুটার বিবরণ দিতে গিয়ে যে এটা হচ্ছে সালে আলী সালাতামের উটনি। ওই দাব্বাতুল আর বলতে সালে আলী সালাতামের উটনিকে বোঝানো হয়েছে, কিন্তু যদি উটনি হয় তাহলে সালে আলী সালাতামের উটনিটা এটা ভূপৃষ্ঠে বিচরণকারী, ভূপৃষ্ঠে বিচরণকারী একটা কি ছিল, জন্তু ছিল, ওইটা দাব্বাতুল আরদ না। দাব্বাতুল আরদের বৈশিষ্ট্য যেটা আমরা বললাম যে যেটা কি থাকে, মাটির ভিতরে থাকে, মাটির বাহিরে না। সালে আলী সালাতামের উটনিটা এটা মাটির উপরে ছিল, ভূপৃষ্ঠে বিচরণ করছে। আবার কেউ কেউ বলছেন যে এটা সালে আলী সালাতামের উটনির ছোট বাচ্চা ফসিলা, এই কথাটাও গ্রহণ করা যাচ্ছে না। কারণ প্রথমত এর পক্ষে কোনো সাহিত্য দলিল নেই, দলিল থাকলে তো আর সাহি দলিল থাকলে তো আর কোনো কি থাকতো না, আমাদের কোনো কথা থাকতো না, এই কথাগুলো সবই অনুমান কিংবা দাইফ কিছু রিওয়ায়েতের উপরে নির্ভরশীল। তো এই যে কেউ কেউ এটাকে বলছেন এবং বিশেষ করে তাফসিরের তাফসির গ্রন্থগুলোকে গুলোতে এই এই সব বিবরণগুলো আসছে যে ওইটা সালে আলী সালাতামের যে উটনি ছিল ওই উটনির বাচ্চা, বাচ্চা হোক আর উটনি হোক, উটনি হোক আর উটনির বাচ্চাই হোক, আমাদের কথা হলো যে এই উটনি বা উটনির বাচ্চা এটা তো দাব্বাতুন আরব না, এটা হলো দাব্বাতুন ফিল আরব অথবা দাব্বা। আর কিয়ামতের পূর্বে যে জন্তুটা বের হবে ওইটা ভূগর্ভ থেকে বের হয়ে আসবে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দাব্বাতুল আরদ বলা হয়েছে এবং কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি, ভূগর্ভ থেকে আমি বের করে নিয়ে আসব একটা জন্তু। অতএব ওইটা সালে আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি কিংবা উটনির বাচ্চা, এই কথাগুলো আসলে এই কথাগুলোর পক্ষে কোনো দলিল বা মানে কোনো বিশুদ্ধ কোনো দলিল নেই এবং গ্রহণযোগ্য কোনো প্রমাণ নেই। কেউ কেউ বলছেন যে এই দাব্বা এটা হচ্ছে আল জাসাসা, যেটা ওই যে দাজ্জালের খবর দিয়েছিল যে প্রাণীটা, আসলে দাব্বা বলতে কিয়ামতের পূর্বে ওই দাব্বাটাই বের হবে, ওই ওই প্রাণীটাই বের হবে, ওইটাকে বলা হয়েছে দাব্বা। এই ধরনের একটা রেওয়ায়ত বর্ণিত আছে এবং কেউ কেউ এই কথাটির কথাটিকে বলেন যে এটা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা, কিন্তু এটাও বিশুদ্ধ সনদে প্রমাণিত না, এই কথাটাও বিশুদ্ধ সনদে প্রমাণিত না। তো এরপরেও বিষয়টা আমাদের জানা দরকার যে যে এই সমস্ত দাব্বা সম্পর্কে যে কথাগুলো আসে বা আমরা বিভিন্ন তাফসীর গ্রন্থে যে কথাগুলো পাই, প্রথমে এই কথাগুলো সম্পর্কে জানা এবং এগুলা যে গ্রহণ করার মতো কোনো স্ট্রং কোনো কারণ নেই সেটাও আমাদেরকে জানতে হবে। তো এই যে যারা বলছেন যে জাসাসা, যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু হাদিসে এই যে দাজ্জালের ঘটনা বিবরণ সম্পর্কে যে হাদিস তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে তারা যখন ওই যে নৌ ভ্রমণে বেরিয়েছিলেন তখন একটা দ্বীপে গিয়ে যখন ওনারা আটকা পড়লেন, তো ওইখানে একটা অদ্ভুত প্রাণী ওনারা দেখতে পেলেন যে তার শরীরে এত বেশি লোম যে প্রাণীটার সামন কোন দিকে আর পিছন কোন দিকে সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, ওই প্রাণীটা তাদেরকে বলল যে এই ঢেরের মধ্যে কি আছে, এই ঢেরের মধ্যে একজন আছে, তোমরা গিয়ে তাকে দেখো। তো দাজ্জালের ওইখানে তারা গেলেন, দেওয়ার পরে যে এই যে এই যে ঘটনা, আমরা দাজ্জালের ঘটনা সম্পর্কে যখন আলোচনা করছি তো এই হাদিস সম্পর্কে আমরা বলছি, ওইখানে এই যে প্রাণীটা তাদেরকে দাজ্জালের খবর দিয়েছিল, কেউ কেউ বলছেন যে দাব্বাতুল আর বলতে ওই প্রাণীকে বোঝানো হয়েছে, এবং এই কথা থেকে যে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলে অনেকে বলেছেন যে এটা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা। প্রথমত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ কোনো সনদে এই এই আসারটা বা এই কথাটা বর্ণিত না, সুতরাং আমরা এটাকে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে দিনের যেখানে কেয়ামতের আলামত সম্পর্কিত একটা বিষয়ে সেখানে এটাকে আমরা গ্রহণ করতে পারছি না। দ্বিতীয় বিষয় হলো যে যদি আমরা মেনে নেই যে এটা গ্রহণযোগ্য কোন সনদে সূত্রে বর্ণিত গ্রহণযোগ্য কোন, তারপরও কথা থেকে যায় যে ডাব বলতে এটা তো ডাব, যদি ওনারা ওই দ্বীপের মধ্যে ওইটাকে দেখে থাকেন, ওই দ্বীপের মধ্যে যদি ওইটাকে দেখে থাকেন তাহলে তো ওই জন্তুটা দাব্বাতুল আরদ হলো না, এটা দাব্বাতুন ফিল আরদ হলো, তো ওইটা তো ভূপৃষ্ঠে আছে, যেহেতু তামিমাদ্দারি রাদিয়াল্লাহু আনহু উনি ওই জন্তুটাকে বা ওনার সাথীরা ওই জন্তুটাকে তো একটা দ্বীপে দেখতে পাইছেন, তো দ্বীপটা তো এটা ভূপৃষ্ঠ, এটা তো ভূগর্ভ না, যেহেতু ভূপৃষ্ঠে ওনারা দেখতে পাইছেন সুতরাং এটা তো আর দাব্বাতুল আর না, ওইটা তো ভূপৃষ্ঠে আছে, মাটির উপরেই আছে, জমিনের উপরে আছে, তো এটাকে বের করে নিয়ে আসা, যেটা আল্লাহ আজবাহ বলছেন আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, সেটা তো প্রয়োজন হচ্ছে না, তো ভূগর্ভে থাকলে এটাকে বের করে নিয়ে আসবেন, কিন্তু এটা তো ভূগর্ভে না, আসলে ওনারাই যখন দেখছেন তখনই তো এটা কি ভূপৃষ্ঠে আছে। এবং আরেকটা বিষয় হলো যে তামিমা দাঁড়ি দেশে আসার আগেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা বলছেন, তামিমা দাঁড়ি রাদিয়াল্লাহু আনহু ওনারা দেখে আসার আগেই কিন্তু দাজ্জালের কথা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই দাব্বাতুল আরদের কথা বলছেন। এখন যদি তাহলে বুঝা গেল কি যে তামিমা দাঁড়ি রাদিয়াল্লাহু আনহু দেখার আগেই বা ওই ঘটনাটা উনি দেখা প্রত্যক্ষ করার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রাণীটাকে দাব্বাতুল আরদ বলছেন, ভূগর্ভে ভূগর্ভস্থ একটা প্রাণী। এবং এরপরে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু উনি এই এই প্রাণীটাকে প্রত্যক্ষ করলেন, তাহলে বোঝা গেল যে এই প্রাণীটা ওই প্রাণী না, কারণ ওইটা যদি দাব্বাতুল আরদ হতো তাহলে এই প্রাণীটাকে ওই জাসাসাটাকে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু দেখতে পেতেন না, তাহলে বোঝা গেল যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু যে প্রাণীটাকে দেখছেন ওই প্রাণীটা বা ওই জাসাসাটা দাব্বাতুল আরদ যেটা কিয়ামতের আগে বের হবে সেই দাব্বাতুল আরদ না। এবং আরো আপনারা শুনবেন হয়তো কেউ কেউ বলেছেন যে দাব্বাতুল আরদ বলতে কাবার দেয়ালের মধ্যে বিদ্যমান একটা মস্ত বড় একটা সাপ, এটা হচ্ছে দাব্বাতুল আরদ, কিন্তু এই এই যে কথাগুলো এই কথাগুলোর আসলে কোনো কোনো সনদ নেই, বিশেষ করে এই বর্ণনাটার কোনো স্মরণ নেই যে মানে কেউ কেউ এটাকে বলছেন যে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দাব্বাতুল আরদ বলতে আস-সুবান আল মওজুদ আলা জিদার আল কাবা, যে বিরাট সাপটা কাবার দেয়ালের মধ্যে বিদ্যমান একটা বিরাট সাপ, তো এই এইটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা বলে কেউ কেউ চালাইছেন, কিন্তু আসলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এরকম মানে কোনো এটার কোনো সনদই নেই এই কথাটার, এগুলো ভিত্তিহীন কথা। ইবনু আবি হাতিম তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই দাব্বার বিবরণ সম্পর্কে একটা কথা বর্ণনা করছেন যে এই দাব্বাটা হবে এমন যে যত ধরনের কালার আছে, মানে সব কালারফুল, এই দাব্বাটা হবে কালারফুল। তো এই যে ইবনু আবি হাতিম তার তাফসীরের মধ্যে এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই যে কথাটা বর্ণনা করছেন, এটারও আসলে নির্ভরযোগ্য কোনো সনদ নেই যে দাব্বাতুল আর্থটা হবে কালারফুল। তারপরে এই তাফসীর গ্রন্থগুলোতে দাব্বাতুল আর্থ সম্পর্কে আরো যে কথা আসছে, এবং সেটা আবু তালিব যে সেটা আলী রাদিয়াল্লাহু আনহুর বরাত দিয়ে যে কথা আসছে সেটা হচ্ছে যে এইটা হবে দাব্বাতুল আর্থ হবে এরকম যে তার শরীরে অনেক পলক থাকবে, পালক। তারপরে এই এটার খুড়া থাকবে যেভাবে গরু ঘোড়া এগুলার খুড়া থাকে, সেভাবে এগুলার খুড়া থাকবে, এটার কোনো লেজ থাকবে না, এবং এই যন্ত্রটার কিছু দাড়ি থাকবে। এইগুলা হচ্ছে মানে অনির্ভরযোগ্য সূত্রে বর্ণিত, বিশেষ করে তাফসীর গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় দাব্বাতুল আরদের বিবরণ দিতে গিয়ে এই সমস্ত বর্ণনাগুলো আসছে। তো যেটা আমরা শুরুতেই বলেছি যে যেহেতু এইগুলা অনির্ভরযোগ্য সূত্র, সুতরাং দিনের এই সমস্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এ ধরনের অনির্ভরযোগ্য সূত্রের কোনো বিষয়ে স্পষ্টভাবে বিশ্বাস করা বা সুনির্দিষ্টভাবে বিশ্বাস করা এটা কোনোভাবেই ঠিক না। তাছাড়া এই যে আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখেই তো আমরা এই ব্যাখ্যাগুলোকে বা এই বর্ণনাগুলোকে আমরা গ্রহণ করতে পারছি না। কেউ কেউ বলছেন যে দাব্বাতুল আরদ এটা এটা মানে এটা মানুষেরই, একজন মানুষই হবে এবং মানুষের সাথে কথা বলবে, এগুলো ভিত্তিহীন কথা। দাব্বাতুল আরদ এটা মাটি থেকে বের করে আল্লাহ আজ্জাল্লাহ আনবেন, এবং কোন কোন বর্ণনায় আছে যে এটা মাথার থেকে তার মাটি ঝাড়তে ঝাড়তে এই জন্তুটা কাবাতে গিয়ে ঢুকবে, এবং কাবার হাজারে আসওয়াদ এবং ওই যে রুকনে ইমানি তার মধ্যবর্তী স্থলে ওইখানে গিয়ে সে অবস্থান করবে, তাকে দেখে লোকজন ওইখান থেকে পালিয়ে যাবে, কিছু লোক ওইখানে অবস্থান করবে, এই জীবটা ওইখানে তাকে দেখার পরেও যারা কাবাতে অবস্থান করবেন তার তাদের দিকে তাকাবে, এতে করে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাবে। তো এই বর্ণনাগুলো অনেকগুলো দাইফ, কিছু বানোয়াট আছে, কিছু দাইফ বর্ণনা আছে। আমাদের বিশ্বাস যে বিষয়ে আমরা বিশ্বাস করব সেটা হচ্ছে যে অবশ্যই কিয়ামতের পূর্বে ভূগর্ভ থেকে একটা প্রাণী বের হবে, যে প্রাণীটা মানুষের সাথে কথা বলবে, এতটুকু সন্দেহাতীত ভাবে প্রমাণিত, এটুকু আমাদেরকে বিশ্বাস করতেই হবে, কোরআন এবং সুন্নাহ বিশুদ্ধ সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। এই দাব্বার যে কাজ কি হবে বা সে কি করবে, কোথা থেকে বের হবে সম্পর্কেও এই যে কিছু কথা আছে, কেউ বলেছেন যে এটা সাফা পাহাড় থেকে বের হবে, আর কেউ কেউ বলেছেন যে এটা কাবার নিচ থেকে বের হবে। আর কেউ কেউ বলছেন যে এটা মরুভূমি থেকে বের হবে। কোথা থেকে বের হবে সে বিষয়ে আমাদের কাছে বিশুদ্ধ কোনো প্রমাণ নেই। কোরআন এবং সুন্নাহ সহিহা থেকে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। অতএব কোথা থেকে বের হবে আমরা সুনির্দিষ্ট ভাবে সেটা জানি না, আল্লাহ আলাম। বের হবে এটুকু আমরা জানি, এটার উপরে আমরা বিশ্বাস করি। এই দাব্বা কি করবে, বের হয়ে কি করবে, এ বিষয়ে প্রথমত কোরআনে কারিমে আল্লাহ আজ্জাল্লাহ যেটা বলে দিয়েছেন, তুকাল্লিমুহুম, তা মানুষের সাথে কথা বলবে। দ্বিতীয়ত কোন কোন রেওয়ায়েতে এর কাজ সম্পর্কে আরেকটু জানা যায় যে এই যন্ত্রটা, যেমন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরুজ আদ-দাব্বা তাসিমুন নাস আলা খারাতিমিহিম, যন্ত্রটা বের হবে তাসিমুন নাস আলা খারাতিমিহিম, মানুষের নাকের ডগায় ওইটা একটা আলামত বা একটা সিল ছাপ্পর মেরে দেবে। তাসিমুন নাস আলা খারাতিমিহিম, মানুষের নাকের ডগায় একটা ছাপ্পর বা সিল মেরে দেবে, এবং এটা মানুষের সাথে মিশে যাবে, মুমিন এবং কাফেরদেরকে এই যে যে সিল বা যে ছাপ্পরটা মেরে দেবে মানুষের কিতে, এতে করে কে মুমিন এবং কাফের কে কাফের এই বিষয়টা পরিষ্কার ভাবেই একজন চিনতে পারবে। এই এই যন্ত্রটা বের হওয়ার পরে দাব্বাতুল আর যেটা বের হবে, বের হওয়ার পরে এটা মানুষের নাকের মধ্যে নাকের ডগায় একটা সিল মেরে দেবে, একটা দাগ বা ছাপ্পর মেরে দেবে যেটাকে আমরা বলি। ওইখানে লেখা থাকবে যে কাফির, সে তার তার নাকের ডগায় লেখা থাকবে কাফির, যে মুমিন তার নাকে লেখা থাকবে মুমিন। কোন বর্ণনা থেকে জানা যায় যে মুমিনদের কপালের মধ্যে সে লিখে দেবে, কপালের মধ্যে লিখে দিবে মুমিন, আর কাফেরদের নাকের ডগায় লিখে দিবে কাফের। এমনকি কোন কোন বর্ণনা থেকে জানা যায় যে এই অবস্থা চলতে থাকবে যে একজন আরেকজনকে ডাকবে ইয়া মুমিন অথবা ইয়া কাফের হিসেবে। এটা কেয়ামতের একদম খুব একদম কাছাকাছি সময়ে এই ঘটনাগুলো ঘটবে। তো আলামতে কেয়ামতের ধারাবাহিকতা যেটা, কেয়ামতের যে ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা জানা যায় যে সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত দশটা নিদর্শন প্রকাশ পাবে। এখন এই যে দশটা নিদর্শনের ধারাবাহিকতা কোনটার পরে কোনটা, এখানে আমরা দেখলাম যে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি আলামতে কিয়ামতের মধ্যে প্রথমে খুরুজুদ দাজ্জালের কথা বলছেন, দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়ে, তারপরে ঈসা আলাইহিসসালামের অবতরণের বিষয়ে, তারপরে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের বিষয়ে, তারপরে চতুর্থ নম্বরে তিনি বলেছেন খুরুজুদ দাব্বা, এই যন্ত্রটার মানে নির্গত হওয়ার, বপিস গর্ভ থেকে নির্গত হওয়ার বিষয়ে। এখন এই আলামতে কেয়ামতের, কেয়ামতের যে বলো আলামত গুলোর এই যে ধারাবাহিকতা কোনটার পর কোনটা বের হবে এই বিষয়ে আসলে সুনির্দিষ্ট ভাবে বা সুনিশ্চিত ভাবে এই 10টা আলামত গুলোর ধারাবাহিক ভাবে বর্ণনা করা এটা এটা কিনা সুনিশ্চিত ভাবে বলা যাবে না যে এটার পরে এটা, এটার পরে এটা। এর ধারাবাহিকতা সম্পর্কে উলামায়ে কেরামদের কেরামের মধ্যে ইখতিলাফ বিদ্যমান, এমনকি বাহ্যিক ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে এই যে আলামতে কিয়ামত বা আশরাতুস সাআতিল কুবরা সম্পর্কিত যে হাদিসগুলো আছে ওই হাদিসগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে একটা হাদিসের ইবারা বা একটা হাদিসের টেক্সট অন্য হাদিসের টেক্সটের মতো না, কোনোটাতে একটা আলামতকে হয়তো এক নম্বরে বলা হয়েছে আবার কোনোটাতে ওইটাকে পরে বলা হয়েছে। তো ধারাবাহিকতা এই হাদিসগুলোর মধ্যেও দেখা যায় যে উলট পালট বাহ্যিকভাবে, যেমন মুসলিমের একটা হাদিসে বলা হয়েছে এর মধ্যে খাসফুম বিল মাশরিক, খাসফুম বিল মাগরিব, খাসফুম বি জাজিরাতিল আরব, ওয়াদ-দুখান, ওয়াদ-দাজ্জাল, ওয়াদ-দাব্বাতুল আরদ, ওয়ায়াজুজ ওয়ামাজুজ, ওয়াতুলুউ আশ-শামসু মিন মাগরিবিহা, ওয়ানারুন তাখরুজু মিন ক্বারাতি আদনিন তুরহিলুন নাস, এবং অন্য বর্ণনায় নুজুল ঈসা ইবনে মারিয়াম 10 নম্বরে বলা হয়েছে। এই এই যেমন এই মুসলিমের এই রিওয়ায়েতে দেখা গেল যে প্রথমেই এই যে ভূমিদশের কথা বলা হয়েছে, আবার সেই মুসলিমের যদি আপনারা অন্য রিওয়ায়েত দেখেন তাহলে ওইখানে দেখবেন যে প্রথমত এই বলা হয়েছে যে লান তাকুম হাত্তা তারাউনা ক্বাবলাহা আশরা আয়াতিন, এবং ওইখানে প্রথমে দুখানের কথা বলা হয়েছে যে ধূম্র বা যে দোয়াটা বের হবে ওইটাকে বলা হয়েছে, তারপরে দাজ্জালের কথা বলা হয়েছে, তারপরে দাব্বা ওয়াতুলু আশ-শামসু মিন মাগরিবিহা ওয়া নুজুলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া সালাসাতু খুসুফ খাসফুম বিল মাশরিক খাসফুম বিল মাগরিব খাসফুম বিল জাজিরাতিল আরব ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাদখুলুন নাস ইলা মাহশারিহিম। ওইখানে শেষ আলামতটা বলা হয়েছে যে একটা আগুন বের হবে মানুষকে তাড়িয়ে নেবে এবং এক জায়গাতে নিয়ে তাদেরকে একত্রিত করবে। তো এটাও কিন্তু সাহেব মুসলিমের রিওয়ায়ত, তাহলে দেখা গেল যে সাহেব মুসলিমেরই একটা রিওয়ায়তে প্রথমে দোকানের কথা বলা হয়েছে দোয়ার কথা, আবার আরেকটা রিওয়ায়তে দেখা গেল ওইখানে বলা হয়েছে হাসফের কথা, একটা রিওয়ায়তে দেখা গেল যে 10 নম্বর বা সর্বশেষ আলামত বলা হয়েছে নুজুল ঈসা ইবনে মারইয়াম, আবার আরেকটি রিওয়ায়তে দেখা গেল যে সর্বশেষ আলামত বলা হয়েছে যে ইয়ামান থেকে একটা আগুন বের হবে এটা মানুষকে তাড়িয়ে নেবে। হ্যাঁ, তো এখানে এই যে হাদিসগুলো থেকে কি বোঝা যায় যে ওই হাদিসগুলোতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামত গুলোর যে ধারাবাহিকতা বর্ণনা তার উদ্দেশ্য ছিল না। আশরাতুস সাআ বা কিয়ামতের আলামত গুলো কি সেটা বর্ণনাই ছিল তার মুখ্য বিষয় বা সেটাই ছিল তার উদ্দেশ্য, যে কারণে সবগুলো হাদিসে দেখা যায় যে আশরাতুস সাআতিল কুবরা কিয়ামতের বড় আলামত গুলো যেগুলো ওই আলামত গুলো যেগুলো বর্ণনা করেছেন প্রত্যেকটা হাদিসে একই আলামত বর্ণনা করা হয়েছে, এর মধ্যে কোনো পার্থক্য নেই, একই আলামত গুলো ওইখানে যে 10টার কথা বলা হয়েছে প্রথম রিওয়ায়তে দ্বিতীয় রিওয়ায়তে ওই ওই কথাগুলো বলা হয়েছে, এর মধ্যে কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র বলতে যেয়ে যে সিরিয়াল বা ধারাবাহিকতা যেটা সেটার মধ্যে একটু উলট পালট, এতে বুঝে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল এই 10টা বড় আলামত বা নিদর্শনের কথা বর্ণনা করা, সিরিয়াল অনুযায়ী কোনটার পর কোনটা বের হবে কোনটার পর কোনটা বের হবে এগুলা বর্ণনা করা তার উদ্দেশ্য ছিল না। অতএব সহিহ মুসলিমের ওই হাদিসগুলো দেখে কেউ যেন বিভ্রান্ত না হয় কিংবা তার মধ্যে কোনো ধরনের এই যে বিভ্রাট যেন দেখা না দেয় যে একটা হাদিসে এরকম আরেকটা হাদিসে এরকম, মূল উদ্দেশ্য যেটা বলা যে কারণে বলা সেটাই উনি বলছেন। এখন যে দেখা যায় যে না ওইখানে একটা রিওয়ায়তে সহিহ মুসলিমের একটা রিওয়ায়তে 10টা কারণ বা 10টা আলামত বর্ণনা করতে যে করছেন একটা রিওয়ায়তে, আবার দেখা গেল যে অন্য রিওয়ায়তে ওই 10টার মধ্যে হয়তো 2টা নেই, নতুন হয়তো আরেকটা অ্যাড হয়েছে, এরকম হলে সেটা একটা প্রশ্নের সৃষ্টি করত। কিন্তু ওরকম না, যে 10টা আলামত সবগুলো রিওয়ায়তে সেই একই একই বিষয়, এর মধ্যে কোনো কি নেই, ব্যতিক্রম হয়নি। বর্ণনার ধারাবাহিকতা যেটা, যে এই আলামতগুলোর যে ধারাবাহিকতা কোনটার পর কোনটা, সেখানে ব্যতিক্রম হয়েছে। এক এক কোনোটাতে একটা আলামত আগে আনছেন, কোনোটাতে ওইটাকে পরে আনছেন। উদ্দেশ্য কিন্তু ধারাবাহিকতা আলামতে খুব, মানে কেয়ামতের ধারাবাহিকতা বর্ণনাটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল না, বরঞ্চ আলামতগুলো নিদর্শনগুলো বর্ণনা করাই উদ্দেশ্য ছিল, তিনি নিদর্শনগুলো বর্ণনা করছেন। অতএব এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরে উলামায়ে কেরামরা এই আলামতগুলোর, যেমন এই আলামতগুলোর কিছু কয়েকটার বিষয়ে যে সিরিয়ালগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে এবং বিশুদ্ধ হাদিস থেকে কয়েকটার ধারাবাহিকতা এটা প্রমাণিত হয়। যেমন এগুলার বিষয়ে কারো কোনো দ্বিমত নেই যে এই সিরিয়ালটা ঠিক। যেমন দাজ্জালের আত্মপ্রকাশ, দাজ্জালের আত্মপ্রকাশের পরে ঈসা আলাইহিসসালামের অবতরণ, এরপরে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, এই বিষয়গুলো সম্পর্কে, এই যেমন এই তিনটে আলামত, এই তিনটে আলামতের এই যে সিরিয়াল বা এই ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার বিষয়ে কোনো সন্দেহ নেই, সবাই একমত এবং এটা এটা সুন্নাহ দ্বারাও প্রমাণিত। দাজ্জাল আসবে, ফাসাদ তৈরি করবে, তারপরে ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন, তারপরেই উনি থাকাকালীন সময়ে ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে, ঈসা আলাইহিসসালাম তার দলবল নিয়ে মুমিনদেরকে নিয়ে পাহাড়ে আত্মগোপন করবেন, আল্লাহ আজ্জা ওয়া জাল ইয়াজুজ মাজুজের দলকে ধ্বংস করবেন, তারপরে ঈসা আলাইহিসসালাম তার সাথীদেরকে নিয়ে ওইখান থেকে তিনি পাহাড়ের উপর থেকে নেমে আসবেন, জমিনের মধ্যে শান্তি বিরাজ করবে। তো এই যে তিনটার বিষয়ে কোনো দ্বিমত নেই। এখন দাব্বাতুল আরদ, এটা কোন পর্যায়ে বা কত নম্বর সিরিয়াল, এই বিষয়ে সুনিশ্চিতভাবে কিছু বলা যাবে না যে ইয়াজুজ মাজুজের পরেই দাব্বাতুল আরদ আসবে নাকি এর মধ্যখানে আরো কিছু হবে। তবে এই বিষয়টা আপনারা আমাদের জেনে রাখা উচিত যে বড় আলামতগুলোর মধ্যখানে, বড় আলামতগুলোর মধ্যখানে ছোট ছোট আরো কিছু আলামত প্রকাশ পাবে এবং পেতে পারে। বড় আলামতগুলোর মধ্যবর্তী সময়ে আরো ছোট ছোট অসংখ্য আলামত প্রকাশ পেতে পারে। তো আলা কুল্লি হাল, দাব্বাতুল আরদ এটা ইয়াজুজ মাজুজের পরেই বের হবে নাকি এর আগে দোহান, যে ধূম্র যেটা, সেই ধূম্র প্রকাশ পাবে, এই বিষয়ে সুনিশ্চিতভাবে কিছু বলা যাবে না। তবে কেয়ামতের এই আলামতগুলো কেয়ামতের অতি নিকটবর্তী সময়ে কিন্তু সংঘটিত হবে, এই বিষয়টা সুনিশ্চিত এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা প্রমাণিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে জানা যায় যে খুরুজুল আয়াত বাদুহা আলা ইসরি বাদ, খুরুজুল আয়াত বাদুহা আলা ইসরি বাদিন ইয়াতাতাবা'না কামা তাতাবা'ুল খিযু ফিন নিজাম, যে এই কেয়ামতের আলামত গুলো একটার পরে আরেকটা প্রকাশ পাবে, একটার ঠিক পরেই আরেকটা প্রকাশ পাবে। বাদুহা আলা ইসরি বাদিন, আলা ইসরি বাদ বলা হয় যে একদম একটার পরেই আরেকটা, একটার পরেই আরেকটা। এবং এটা কিভাবে একটার পরে আরেকটা প্রকাশ পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উদাহরণ দিয়ে বলেছেন যে যেমন মালার মধ্যে যে পুঁথিগুলা গাঁথা থাকে ওই একটার পরে আরেকটা, একটার সাথে আরেকটা, দুইটার মধ্যে কোনো ফাঁক থাকে না, ঠিক তেমনি ভাবে কিয়ামতের এই বড় আলামত গুলো একটির পরে আরেকটা মধ্যখানে কোনো গ্যাপ থাকবে না। ইয়াতাতাবা'না কামা তাতাবা'ুল খিরজু ফিন নিজাম, বর্ণিত। এবং এই 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 অর্থের সম অর্থের আরো কিছু বর্ণনা অন্যান্য হাদিসে পাওয়া যায় যেটা গ্রহণযোগ্য বর্ণনা। ফাতহুল বারীতে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে এই এই কেয়ামতের আলামত গুলো একটির পরে যে আরেকটি সংঘটিত হবে এই সম্পর্কিত বর্ণনাগুলো নিয়ে আসার পরে তিনি বলছেন যে এই বড় আলামত গুলো এটা একটা মালার মতো, যখন একটা এই মালাটা যখন একটা জায়গায় কেটে দেয়া হবে তানা সার আল খির যদি সুরা আছেন তখন এই পুরা মালাটাই একদম খুব দ্রুত ছড়িয়ে পড়বে। তো একটার পরে আরেকটা মধ্যখানে কোনো গ্যাপ থাকবে না, আলামত গুলো প্রকাশ পাবে। দাব্বাতুল আর সেটা হতে পারে দুহানের আগে, দাব্বাতুল আর সেটা হতে পারে দুহানের পরে, সেটা হতে পারে আরো অন্য কোনো আলামতের পরে। আমরা এটুকু বিশ্বাস করব যে এটা হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত এবং সেটা অবশ্যই প্রকাশ পাবে। উলামা ইকরামরা এই যে আলামতুল কিয়ামত গুলোকে ওনারা দুই ভাবে বিভক্ত করছেন, এটা কিছুটা ওই যে সিরিয়াল সম্পর্কে কিছুটা একটা বোঝার জন্য, যদি এটা সিরিয়াল বোঝাচ্ছে না কিন্তু এটা এটাকে দুই ভাগে ভাগ করছেন যে আলামতে কিয়ামতে কুবরা, আলামাত আল আলামাতুল কুবরা বা আশরাতু সাআ আল কুবরা, যেগুলা কিয়ামতের বড় আলামত গুলো এটা দুই ভাগে বিভক্ত। কিছু হচ্ছে যেগুলাকে মুমিনরা দেখতে পাবেন আর কিছু আলামত হচ্ছে যেগুলোকে মুমিনরা দেখতে পাবেন না, এই দুই ভাগে বিভক্ত করছেন। তো এই দুই ভাগে বিভক্তি থেকে আমরা কিছুটা জানতে পারবো যে হয়তো কোনগুলো আগে হবে এবং কোনগুলো পরে হবে। কিন্তু ওইগুলার মধ্যেও এই তিনটা ছাড়া বাকিগুলো সম্পর্কে সুনিশ্চিতভাবে বলা যাবে না, যে যেগুলো মুমিনরা দেখতে পারবেন সেগুলোর মধ্যে সবগুলা যে একদম সিরিয়াল বাই সিরিয়াল কোনটার পরে কোনটা হবে সবগুলা সম্পর্কে ওই নিশ্চয়তা দেওয়া যাবে না। যেগুলো মুমিনরা দেখতে পাবেন না সেগুলোর মধ্যেও একটা বিষয় সুনিশ্চিত, যেটা যে সর্বশেষ আগামত যেটা হবে ইয়ামান থেকে একটা আগুন বের হবে যেটা মানুষকে তাড়িয়ে নেবে এবং এক জায়গায় নিয়ে সমবেত করবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত যে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই আলামতগুলো সর্বশেষ যেটা সেটা হচ্ছে ওই নার। তো বাকি নয়টার বিষয়ে তিনটার বিষয়ে আমরা ধারাবাহিকতা পেলাম আর অন্য পাঁচটার ধারাবাহিকতা সম্পর্কে আমরা সুনিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। এখানে উলামায়ে কেরামরা যে মানে কি করছেন দুইটা প্রকারে বিভক্ত করছেন যে কিছু আলামত আছে যেগুলো মুমিনরা দেখতে পাবেন, সেই আলামত গুলোর মধ্যে ওনারা ছয়টা আলামত বলছেন। এইগুলার বিষয়ে অনেকটা নিশ্চিত যেগুলা মুমিনরা দেখতে পাবেন না ওইগুলার আগে যেগুলা মুমিনরা দেখতে পাবেন ওইগুলা প্রকাশ পাবে। যে আলামত গুলোকে কিয়ামতের আলামত গুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, উলামা ইকরামরা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে আলামত গুলোকে মুমিনরা প্রত্যক্ষ করবেন, আর কিছু আলামত আছে যেগুলো মুমিনরা প্রত্যক্ষ করবেন না। যে আলামত গুলোকে মুমিনরা প্রত্যক্ষ করবেন না কেবল কাফেররাই প্রত্যক্ষ করবে, এই আলামত গুলো সম্পর্কে বলা যায় যে এইগুলা পরে বের হবে, এগুলা প্রকাশ পরে পাবে। এবং যে আলামত গুলো মুমিনরা প্রত্যক্ষ করবেন ওইগুলা এর আগে প্রকাশ পাবে, এতটুকু বলা যায়। তো মুমিনরা প্রত্যক্ষ করবেন যে আলামত গুলো, তার মধ্যে যেমন একটা হচ্ছে দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়টা, এটা মুমিন কাফের সবাই দেখবে। হ্যাঁ, তারপরে যেটা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ, এটাও মুমিনরা কাফেররা সবাই প্রত্যক্ষ করবে। এখানে এরপরে যে আলামা, সেটা হচ্ছে তৃতীয় যেটা মুমিনরা মুমিন এবং কাফের সবাই প্রত্যক্ষ করবে, সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের বিষয়টা। চতুর্থ যে আলামতটা মুমিনরা মুমিন এবং কাফের সবাই প্রত্যক্ষ করবে, সেটা হলো তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার বিষয়টা। পঞ্চম যেটা উভয়ই প্রত্যক্ষ করবে, সেটা হলো এই খুরুজুদ দাব্বা, ভূগর্ভ থেকে একটা জন্তুর নির্গত হবে, এটা মুমিন এবং কাফের সবাই প্রত্যক্ষ করবে। এবং আরেকটা আলামা যেটা হচ্ছে আদ-দুখান, বা আকাশে যে ধুম্র দেখা দেবে, ধোঁয়া দেখা দেবে, ওই ধোঁয়াটা এটা সবাই প্রত্যক্ষ করবে, করবে মুমিন এবং কাফের সবাই। দাজ্জাল, তারপরে আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ, তারপরে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, হ্যাঁ, এই বিষয়গুলা মুমিন কাফের সবাই প্রত্যক্ষ করবে, সেটা তো আমরা ওই যে পূর্ববর্তী আলোচনা থেকেই আমরা এটা জানছি। তারপরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, এটাও মুমিন এবং কাফের সবাই প্রত্যক্ষ করবে। কারণ এটা আমরা কোথা থেকে, বা এই বিষয়টা আমরা আমরা জানলাম কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই এই বিষয়টা বোঝা যায় যে তখন পর্যন্ত মুমিনরা অবশিষ্ট থাকবেন, ইমানদাররা অবশিষ্ট থাকবেন। কারণ যখন তুলু আশ-শামস মিন মাগরিবিহা, বা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তখন ওই সময় সম্পর্কে বলা হয়েছে যে তখন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, তখন যারা আগে ঈমান আনেনি, তখন যদি কেউ ঈমান আনে তাহলে এই ঈমান তার কোনো কাজে আসবে না, অথবা সে তার ঈমানের মধ্যে যদি কোনো নেক আমল না করে থাকে তাহলে তখন আর কোনো নেক আমল তার কোনো কাজে আসবে না। তাহলে বোঝা গেল যে ওই সময় পর্যন্ত যারা মুমিন আছেন তারা বিদ্যমান আছেন, তখন যদি নতুন করে কেউ মুমিন হয় তাহলে তার এই ঈমানটা গ্রহণযোগ্য হবে না। এবং এই যে সাহেব বুখারী এবং সাহেব মুসলিমের হাদিসে আরো স্পষ্ট যে লা তাকুমু সাআ হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা ফা ইযা তালাআত মিন মাগরিবিহা ওয়া রাআহা আন-নাস আমানু জামিআ, যখন ওর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ সেটাকে দেখবে, ওয়া রাআহা আন-নাস আমানু জামিআন, তখন সবাই ঈমান নিয়ে আসবে। কিন্তু ফাযালিকা হীনুন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু না, ওই সময়টা হলো ওই সময় লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন কোনো ঈমান কারো কোনো ফায়দা দেবে না, যারা আগে ঈমান আনেনি ওই সময় যদি কেউ ঈমান আনে সেটা তাকে কোনো ফায়দা দেবে না। তাহলে ওই যে তুলু আশ-শামসু মিন মাগরিবিহা রাআহা আন-নাস, মানুষ সেটা দেখবে, সেই আন-নাসের মধ্যে মুমিন এবং কাফের সবাই আছে, সবাই এটাকে দেখবে, এবং তখন পর্যন্ত মুমিনরা আছেন, যারা আগে থেকে মুমিন তারা বিদ্যমান আছেন, হাদিসের এবারা থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। নতুন করে যারা ঈমান আনবে এই ঈমান তাদের কোনো কাজ দেবে না। লায়ান ফাউন আফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, কোরআনে কারীমের আয়াত। তো এক দ্বারা বোঝা গেল যে তুলুউশ শামসি মিন মাগরিবিহা, বা পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে সেটাকেও মুমিন এবং কাফের সবাই প্রত্যক্ষ করবে। তারপরে পঞ্চম নিদর্শন যেটা, যে এই যে দাব্বাতুল আরদ, সেই দাব্বাতুল আরদ যখন বের হবে তখনও কিন্তু মুমিনরা আছেন। এবং এটাও আমরা ইতিমধ্যে যে আলোচনা করছি আশা করি সেটা থেকে স্পষ্ট যে দাব্বাতুল আরদ এর কাজ হবে তাসিমুন নাস আলা খারাতি মিহিম, মানুষের নাকের ডগায় ছাপ্পড় মেরে দেয়া, মুমিনের কপালে কিংবা নাকের ডগায় মুমিন লিখে দেবে, আর কাফেরদের নাকের ডগায় কাফের লিখে দেবে। তাহলে বোঝা গেল যে তখনও মুমিন এবং কাফের উভয়ই কিন্তু পৃথিবীতে বিদ্যমান এবং সবাই সেটা প্রত্যক্ষ করবে। পঞ্চম ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ধূম্র, সেই ধূম্রটাও যখন প্রকাশ পাবে তখনও কিন্তু এটা মুমিন এবং কাফের সবাই এটা প্রত্যক্ষ করবে। সূরাতুদ দুখানের আয়াত ফারতাকিব ইয়াউমা তাতি আসসামাউ বিদুখানিন মুবিন, আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে। আচ্ছা, আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে এবং এটাকে যে মুমিন এবং কাফের সবাই সকল মানুষ এটাকে প্রত্যক্ষ করবে তার প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে ইয়াগশান্নাস, ওই আয়াতের পরবর্তী আয়াত, ইয়াগশান্নাস সব মানুষকে আচ্ছাদিত করে ফেলবে ওই দোয়ায়। আন্নাস শব্দটা হচ্ছে আন্নাস, আন্নাসের মধ্যে মুমিন এবং কাফের সবাই অন্তর্ভুক্ত, নাসের মধ্যে মুমিন এবং কাফের যা মানুষকে সব মানুষকে ঘিরে ফেলবে এই ধোঁয়া, ইয়াগশান নাস। তাহলে বোঝা গেল যে তখনও মুমিনদের মুমিনরা পৃথিবীতে বিদ্যমান থাকবেন এবং তারা সেটা দেখবেন, আয়াতে আয়াতের কি থেকে বুঝে যায়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ওই বিষয়টা আরো স্পষ্টভাবে জানা যায়, যেটা এই যে মোটামুটি গ্রহণযোগ্য সনদে তবরানিতে বর্ণিত এবং ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ উনি এই বর্ণনাটা আনছেন ওনার তাফসিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না রাব্বাকুম আনজারাকুম সালাসান, তোমাদের রাব তোমাদেরকে তিনটা বিষয়ে নীতি প্রদর্শন করছেন, একটা হচ্ছে আদ-দুখান, আদ-দুখান ইয়াখুযুল মুমিন কাযযাকমাতি, ইয়াখুযুল মুমিন কাযযাকমাতি, এই দুখান বা এই যে ধোঁয়াটা এটা প্রত্যেক মুমিনকে মুমিনের এই ধোঁয়ার দ্বারা মুমিনের প্রত্যেক মুমিনের সর্দি লেগে যাবে, সর্দি হয়ে যাবে। আর ওই আহুদুল কাফির ফায়ানতাখিফু হাত্তা ইয়াখরুজা মিন কুল্লি মাসমাউইন মিনহু, আর এই ধোঁয়াটা কাফিরের প্রত্যেক কাফিরের শরীরে এমন ভাবে ঢুকবে যে তার শরীরে যত ছিদ্র আছে সব ছিদ্র দিয়ে ওই ধোঁয়াগুলো বের হবে। আর মুমিনদের অবস্থা সেরকম হবে না, এই ধোঁয়াটা শুধুমাত্র একটু ঠান্ডা লাগবে মুসলমানদের, একটু কল লাগবে, সর্দি হবে। তাহলে বুঝা গেল যে এই ছয়টা পর্যন্ত তখনও পৃথিবীতে মুমিনরা বিদ্যমান থাকবেন এবং এই ছয়টা আলামত মুমিন এবং কাফের সবাই প্রত্যক্ষ করবে। আর যে আলামতগুলো মুমিনরা প্রত্যক্ষ করবেন না, উলামায়ে কেরামরা ওরকম চারটা আলামত নির্ধারণ করছেন। একটা হচ্ছে ওই তিনটা ভূমিদশ, খাসফুম বিল মাশরিক, খাসফুম বিল মাগরিব, খাসফুম বিল জাজিরাতিল আরব। আর আরেকটা বিষয় হলো আন্নার, আন্নার যখন ওই আগুন ইয়ামান থেকে যে আগুনটা বের হবে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে, তখন কিন্তু পৃথিবীর বুকে কোনো মুমিন থাকবে না। তখন পৃথিবীর বুকে কোনো মুমিন থাকবে না। এর আগেই আল্লাহ আজ্জা ওয়াজ্জাল মুমিনদেরকে দুনিয়া থেকে উঠে নেবেন। এবং এই সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়াজ্জাল বলেছেন, ইরশাদ করেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة. মুমিনদের সম্পর্কে যে ফাজাউল আকবার, সবচেয়ে মহান ভীতি, এটা তাদেরকে চিন্তিত করবে না। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বুঝে গেলেন এই ফাজাউল আকবার বলতে যে কিয়ামত বা ওই যে সিংহায় যে ফুৎকার দেয়া, এই বিষয়টা এটা কিন্তু মুমিনরা প্রত্যক্ষ করবেন না। এর আগেই আল্লাহ আজ্জা জাল্লা দুনিয়া থেকে মুমিনদেরকে উঠায় নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কেয়ামত সংঘটিত হবে আলা শিরারিল খালক, সৃষ্টি নিকৃষ্ট লোকদের উপর, কুফফার এবং মুশরিকদের উপরেই কিন্তু কেয়ামত সংঘটিত হবে। মুমিনদেরকে আল্লাহ আজ্জা জাল এর আগে উঠে নেবেন। তাহলে এই চিন্তা এবং এই সর্বশেষ একটা নার, এই চারটা বিষয় মুমিনরা প্রত্যক্ষ করবেন না। এই যে এই বিষয় থেকে বা এই যে প্রকারভেদ থেকে ওলামা কেরাম এই দুইটা ভাগে বিভক্ত করলেন, যে ছয়টা আলামত যেগুলো মুমিনরা প্রত্যক্ষ, মুমিন কাফের সবাই প্রত্যক্ষ করবে, এবং চারটা আলামত যেগুলো কেবল কাফেররা প্রত্যক্ষ করবে। এই প্রকারভেদ থেকে যেটা বোঝা যায় যে প্রথমত যে বিষয়গুলো মুমিন এবং কাফেররা প্রত্যক্ষ করবেন ওই ছয়টা আগে ঘটবে, এই চারটা পরে ঘটবে। আল খাস, তারাতে ফুখাস, এই তিনটা ভূমিদশ পরে হবে, এবং এই নার বা যে আগুনটা বের হবে এমন থেকে সেটা পরে বের হবে। এই এতটুকু সিরিয়ালের বিষয়ে আমরা অনেকটা নিশ্চিতভাবে বলতে পারি, আর বিভিন্ন দালাইলের বা প্রমাণাদির ভিত্তিতে। এবং প্রথমত যে তিনটা যে আলামতি কুবরার মধ্যে যেগুলো মুমিন এবং কাফেররা উভয়ই প্রত্যক্ষ করবেন, যে ছয়টা আলামত সেই ছয়টার মধ্যে তিনটার সিরিয়াল সম্পর্কে সুনিশ্চিতভাবে হাদিসের আলোকে বলা যেতে পারে। বাস এতটুকুই এই আলোচনা, এটুকু করলাম যে কোনটা করে কোনটা, এই বিষয়ে আমাদের অনেকের প্রশ্ন দেখা দেয়, তো প্রশ্ন যেন এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা যতটুকু বিশুদ্ধভাবে আমাদের কাছে আমরা যেটুকু জানতে পারবো আমরা সেটাই বিশ্বাস করব। এর বাইরে কোনো কিছুতে নিজের বিবেক বুদ্ধি বা যুক্তি তর্ক দিয়ে কোনো কিছু বলা দিনের বিষয়ে, এটা জানতে পারিনি ওইটা নিজে গবেষণা করে আজে বাজে আবুল তাবুল বলা, এগুলো ঠিক না। এবং এই বিভ্রান্তি গুলো হচ্ছে আগামতের কেয়ামত সম্পর্কে, যেমন ইতিমধ্যে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, যেমন দাজ্জালের বিষয়ে অনেকে এই যে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে যে বর্তমান সময়ে যে ফিতনা ফাসাদ গুলো, টিভি, তারপরে অন্যান্য এই যে প্রযুক্তিগত যে ফিতনা, এইগুলাই দাজ্জাল, অন্য কিছু না। আবার মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কেউ কেউ বলতেছে উনি বের হয়ে গেছেন এই সেই অনেক কিছু, কেউ কেউ ওনাকে স্বপ্নেও দেখে ফেলছে, অথচ মাহদি যিনি হবেন উনি নিজেই জানেন না উনি কবে বের হবেন, উনি নিজে যে মাহদি সেটা তিনি নিজেই বের হওয়ার ঠিক মুহূর্তে আগ পর্যন্ত তিনি জানবেন না। তো এই যে কথাগুলো, এগুলো হয়তো মুখরোচক হতে পারে, হ্যাঁ, কিন্তু কথাগুলো হচ্ছে বিগাইর ইলমিন, বিগাইর দালিলিন, বিগাইর বুরহানিন, এগুলা আমাদের কাছে গ্রহণযোগ্য না, এরকম কথাবার্তা বলা ঠিক না। যেমন এই দোকান সম্পর্কেও কিছু কথাবার্তা আছে, তারপরে এই যে দাব্বাতুল আরশ সম্পর্কে এই যে বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো, যে কথাবার্তাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং যেগুলো বিশুদ্ধভাবে সনদে বর্ণিত না, সুতরাং ওইগুলোর পিছনে আমরা পড়ব না। যদি কেউ এগুলো বলে কিংবা এইগুলাতে নিশ্চিতভাবে এই কথাগুলো বলে যে না এটা এটি, তখন তারা আমাদের আমরা তাদেরকে কিভাবে রদ করব, সেই জন্য এই আলোচনা। তো যেটা জানা যায় যে তারা মুমিন এবং কাফেরের নাখে, মুমিনদের হয়তো কপালে একটা রিওয়ায়েত থেকে জানা যায়, এবং অন্য রিওয়ায়েত থেকে যে সবারই নাখে তারা লিখে দিবে, ওই দাব্বাতুল আরটা লিখে দিবে, মুমিনকে মুমিন, কাফেরকে কাফের। তারপরে আল্লাহ আজ্জা ওয়াজ্জাল এবং এই লেখাটুকু তাদের থিতে থাকবে, এবং এরপরে আল্লাহ আজ্জা ওয়াজ্জাল একটা কোমল একটা বাতাস প্রবাহিত করবেন, যে কোমল বাতাসের তারাই মুমিনদের রোহ কবজ হয়ে যাবে এবং মুমিনরা মৃত্যুবরণ করবেন, কেয়ামত হবে, সিরারুল খালকের উপরে। ফজাউল আকবার যেটা, এটা মুমিনদেরকে পাবে না। তো এই হলো দাব্বাতুল আরদ সম্পর্কে কিছু কথা। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ঈসা আলাইহিসসালামের অবতরণের সময়, ঈসা আলাইহিসসালামের অবতরণ সম্পর্কে আমরা যে আলোচনা করেছি, ওই আলোচনাতে আমরা বলেছি যে তিনি যখন অবতরণ করবেন তো তার শ্বাস পৌঁছাবে যেখানে, তার শ্বাস যদি কোনো কাফেরের গায়ে পৌঁছায় তাহলে ওই কাফের মরে যাবে। এখন কথা হলো যে এবং তার শ্বাস কতটুকু পর্যন্ত পৌঁছাবে, তার চোখের শেষ সীমা পর্যন্ত। এটা দ্বারা কারো মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তো ঈসা আলাইহিসসালামের অবতরণের পরে, ঈসা আলাইহিসসালামের অবতরণের পরে আর কোনো কাফের থাকবে না, সবাই মরে একদম কাফের মুক্ত বিশ্ব হয়ে যাবে? না, তারকম বুঝার কোনো কারণ নেই। কারণ ঈসা আলাইহিসসালামের শ্বাস কতটুকু পৌঁছাবে তার একটা সীমাবদ্ধতা আছে। হাইসু ইয়ান্তাহি ইলাইহি তরফুহু, তার চোখের শেষ সীমা পর্যন্ত। একজন মানুষের চোখের সীমা এটা খুব বেশি না, এর থেকে বিশ্ব অনেক বড়। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে ওনার শ্বাস পেয়ে সব কাফের মরে যাবে আর একই সাথে সমগ্র বিশ্ব কাফের মুক্ত হয়ে যাবে। কেবলমাত্র তার শ্বাসের আওতায় যারা আসবে তারাই মারা যাবে, এর বাইরে অন্য কাফের যারা থাকবে তারা মরবে না। সুতরাং এই 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 যে প্রশ্নটা, এই প্রশ্নটা মানে অবান্তর। এবং আরেকটা প্রশ্ন এই সম্পর্কে যে ঈসা আলাইহিসসালামের অবতরণের পরে অন্য কোন ধর্ম থাকবে না, অন্য কোন ধর্ম থাকবে না, ক্রুশগুলোকে তিনি ধ্বংস করবেন, ধ্বংস করে দেবেন। এখানে প্রশ্ন হতে পারে যে আর কোনো ধর্ম যখন থাকবে না তাহলে তো সবাই তখন মুসলিম, ইসলামই একমাত্র ধর্ম, তাহলে লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারুল খালক, কিয়ামত কেবল শিরারুল খালকের উপরেই হবে, এটা কেমন করে হলো? এর জবাব দুইভাবে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে যে প্রথমত ঈসা আলাইহিসসালামের অবস্থানকালীন, দুনিয়াতে অবস্থানকালীন সময়ে ওই সময় আর কি থাকবে না, অন্য কোনো দিন থাকবে না, ওই সময় অন্য কোনো দিন থাকবে না। উনি মারা যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে সেই দিনগুলো আবার ফিরে আসবে, কুফর শিরিক মানুষের মধ্যে চলে আসবে এবং কেয়ামত তাদের উপরই সংগঠিত হবে। আরেকটা জবাব হচ্ছে যে অন্য কোন দিন, দিনের নতুন চর্চা থাকবে না, কিন্তু দিনদারি অন্য কোনো দিনদারি না থাকতে পারে, ইহুদিয়া নাসরানিয়া বুজিয়া এগুলো না থাকতে পারে, কিন্তু পূর্ব থেকে ওই সমস্ত ধর্মের অনুসারী যারা, দিনদার যারা, ইহুদি থাকতে পারে, নাসরানি থাকতে পারে, বুঝি থাকতে পারে, ইহুদিয়া না থাকতে পারে, ইহুদিজম খ্রিস্টানিজম এগুলো না থাকতে পারে, কিন্তু একজন খ্রিস্টান থাকতে পারে, বুঝি থাকতে পারে, ইহুদি থাকতে পারে, সেটা হতে পারে, অন্য কোনো ধর্ম থাকবে না। এটা এটা মানে জবাবের জন্য আমরা বলছি। এবং সবচেয়ে বড় কি যেটা মানে প্রথম জবাব যেটা আমাদের, যে ওই সময় তার অবস্থানকালীন সময়ে অন্য কোনো দিন বা দিনের চর্চা এগুলো থাকবে না। কেবলমাত্র ইসলামই হবে ওই সময়ের সার্বজনীন ধর্ম। যদি ইসলাম ওই সময়ের না, ইসলাম সব সময়েরই সার্বজনীন ধর্ম, কিন্তু ওই সময় ইসলামের বাইরে আর কোনো দিন থাকবে না। তো দাব্বাতুল আরদ সম্পর্কে আসলে এতটুকুই। আমার তো আর কিছু মনে পড়ছে না যে এই সম্পর্কে আর কোনো প্রশ্ন যদি এই মুহূর্তে আর কি আসতেছে না। না, আমার মনে হয় আজকের আলোচনা আমরা এখানেই রাখি। বারাকাল্লাহু ফিকুম। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনকে সঠিকভাবে জানার এবং বোঝার তৌফিক দিন, এবং যে বিষয়ে জ্ঞান নেই এরকম দিনই কোনো বিষয়ে কথাবার্তা বলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকলকে হেফাজত করুন। দিনের বিষয়ে আমাদের দ্বারা যেন কোনো ধরনের বিভ্রাট, কোনো ধরনের বিভ্রম, কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়। আল্লাহ আজ্জাল আমাদেরকে সেভাবেই পরিচালিত করুন এবং আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাম
নাম শেখ আহসান আল্লাহ ইলাইকুম ওয়া জাযাকাল্লাহু খাইরান।
আমিন
আয়াক শেখ। দুটো কোশ্চেন আপনি পারমিশন দেন তাহলে করতে পারি। প্রথম কোশ্চেন, আমাদের একজন লিসেনার করেছেন, উনি বলেছেন কিয়ামতের বড় আলামতের সাথে সাথে আলামত সুগরা হতে পারে, এর কি দলিল আছে?
হ্যাঁ, দলিল আছে। কারণ এই যে আলামতে কুবরা গুলোর মধ্যখানে বা আলামতে কুবরার চলমান থাকা অবস্থায় আরো অনেকগুলো বিষয় উলট পালট অনেক কিছুই হবে, যেগুলো এই দশটা আলামতের মধ্যে নেই। তো এরকম অনেকগুলো বিষয় সংঘটিত হতে পারে, এবং এই বিষয়টা আমরা যখন আলামতে সুগরা সম্পর্কে যখন ব্যাপকভাবে যদি আমরা জানি যে আলামতে সুগরা কি কি, তখন এই বিষয়গুলা জানা যাবে। যেমন মনে করেন যে এর মধ্যে একটা যে মুমিনদেরকে মুমিনদের উপরে একটা কিয়ামতের পূর্বে মুমিনদের একটা সুবাতাস, কোমল একটা বাতাস আসবে, এতে করে মুমিনদের সব মুমিনরা মারা যাবেন, তখন পৃথিবীতে বিদ্যমান যত মুমিন থাকবেন, জীবিত থাকবেন, সবাই মারা যাবেন। এটা একটা ব্যাপক বিষয়, সকল মুমিন মারা যাচ্ছেন একই বাতাসে একই সাথে। কিন্তু এটাকে আলামতে কুবরার মধ্যে বলা হয়নি। ঠিক এরকম আরো কিছু বিষয় আছে, এই যে দাজ্জালের আবির্ভাবের পরে, যেমন এখানে আরেকটা বিষয় যেমন দেখেন খুরুজুল মাহদি, ঈসা আলাইহিসসালামের অবতরণ, ওই সময়ই তো মাহদি আলাইহিসসালাম উনি থাকতেছেন, দাজ্জালের অবতরণের সময়ই কিন্তু মাহদী 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 আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ আত্মপ্রকাশ হবে। কিন্তু এটাকে আলামতে কুবরার মধ্যে নিয়ে আসা হয়নি, এটা আলামতে সুগরা তো একই সাথে চলতেছে, দাজ্জালের আত্মপ্রকাশ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নুজুল এবং এই সময়টাতেই যেটা মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদ্যমানতা, উনিও সেই সময় আছেন। এরকম আরো অনেকগুলো বিষয় আছে যে আলামতে কুবরার পাশাপাশি অনেকগুলো আলামতে সুগরাও থাকবে। নাম বারাকাল্লাহু ফিকুম।
শেখ, আপনি কি কোনো ইংলিশ বই রেকমেন্ড করতে পারেন যে জায়গায় আমাদের লিসেনার এই আলামত শুনগুলো পড়তে পারেন?
আফান আছে, আমি আসলে ইংলিশ বই পড়ি না, যে এখন রিকমেন্ড করব কিভাবে। আসলে ওইভাবে আমার আমার জানা নেই, এটা হয়তো আপনারা ইনশাআল্লাহ ওই যারা আমাদের ওলামায়ে কেরামদের ইংলিশ মানে অনুবাদকৃত যে সমস্ত ওলামাদের যে বইগুলো ইংলিশে অনুবাদ হয়েছে এগুলো যারা পড়েন আপনারা ইনশাআল্লাহ আমার থেকে ভালো আপনারা বলতে পারবেন। না
নাম শেখ, আমাদের এক ভাই কোয়েশ্চেন করেছেন, কোয়েশ্চেনটা হচ্ছে ওয়েন দ্য সান রাইজেস ফ্রম দ্য ওয়েস্ট উইল দেয়ার বি এনি মুসলিম লাইফ, মানে পশ্চিম থেকে সূর্য যখন উঠবে তখন কি কোনো মুসলমান বেঁচে থাকবেন?
হ্যাঁ, এই বিষয়টা আমি মনে হয় আলোচনা করেছি যে মুমিনরা এবং কাফেররা যে ছয়টা আলামত প্রত্যক্ষ করবেন এর মধ্যে একটা হচ্ছে তুলুউশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের বিষয়টা মুমিন এবং কাফেররা প্রত্যক্ষ করবেন। তা প্রত্যক্ষ করতে হলে তো ওই সময় জীবিত থাকতে হবে। না
নাম শেখ, আফিকুম বারাকাল্লাহ। আমাদের এক ভাই কোয়েশ্চেন করেছেন, উনি বলেছেন দ্য টাইম অফ অ্যারাইভাল অফ দ্য জাল অ্যান্ড দ্য ডেথ অফ প্রফিট ইজ জাস্ট অ্যাবাউট টু ফিঙ্গার্স, ইজ ইট ট্রু? ইফ ইজ ট্রু দেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টু ফিঙ্গার্স?
এখানে টু ফিঙ্গার্স এর দ্বারা এটি বুঝাইতে চাইছেন যে এর মধ্যখানে আসলে আর কিছু নেই, এর মধ্যখানে অন্য কিছু নেই। আনা ও সাহাতু কাহাতেইনি, আমার এবং কিয়ামতের মধ্যখানে আর কিছু নেই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালা এটাই সর্বশেষ রিসালাত, তারপরে আর কোনো রিসালাত নেই, যে নতুন কোনো রিসালাত আসবে, নতুন কোনো নবী আসবেন ওগুলা কিছু নেই, তারপরেই যা হবে সেটা হচ্ছে কেয়ামত। তো এর দ্বারা অনেকগুলো বিষয়কে বোঝানো হচ্ছে। এর মধ্যে একটা বিষয় হলো যে তারপরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী নেই, আনা ওয়াসাআতু কাহাতেই নেই, এটাই শেষ রিসালাত, আদ-দীনুল আখিরা আদ-দীনুল খালিদা ইলা ইয়াউমিল কিয়ামা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্বিতীয় বিষয় হলো ওয়াসাআতু কাহাতেইন, এই যে দুইভাবে যেভাবে দুইটা আঙ্গুলের মধ্যখানে খুব বেশি দূরত্ব নেই, কাছাকাছি খুব কাছাকাছি, ঠিক তেমনি ভাবে কেয়ামতের যে খুব কাছে সেটাই বোঝানো হয়েছে। না এবং এই আরো অনেক অনেকগুলো বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো মূলত এই দুইটা বিষয়কে কেন্দ্র করেই এই যে দুই আঙ্গুলের মধ্যখানে দেখানো হয়েছে, এই দুইটার মধ্যে প্রথমত যে খুব বেশি দূরত্ব নেই, একটা আরেকটার খুব কাছে, এবং মধ্যখানে অন্য কিছু নেই। তো মধ্যখানে আর কোনো রিসালত নেই, আর কোনো দিন নেই, আর কোনো শরিয়া নেই। হ্যাঁ, এরপরে স্টেপই হচ্ছে কিয়ামা। নাম বারাকাল্লাহ ফিকুম।
নাম শেখ, সর্বশেষ কোয়েশ্চেন, আমাদের ভাই সালাম জানিয়েছেন সবাইকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া
আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হায়াকাল্লাহ শেখ। বাংলাদেশে কিছু ইসলামিক স্পিকার দিন ক্ষণ গণনা করে বলে যে যে ইমাম উনি ওনার দিনক্ষণ গণনা করে বলেন যে কখন মেহেদি কবে আসবেন, মেহেদি আলাইহিসসালাম, ইমাম মেহেদি আলাইহিসসালাম কবে আসবেন, এমন লোকদের প্রতি আপনার নসিহা কি? আর বাংলাদেশে তথা সমগ্র বিশ্বের মুসলিম শ্রোতাদের প্রতি আপনার নসিহা কি? জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম।
ওয়ালাইকুম বারাকাল্লাহ ওয়া জাযাকাল্লাহু খাইরা। প্রথমত যদি এরকম দিনক্ষণ গণনা করে কেউ বলে যে হয়তো 2024 সালে কিংবা 2021 সালের মধ্যেই ইমাম মেহেদি আসতেছেন, তো এগুলা হয়তো কেউ তার অজ্ঞতার কারণে এরকম কাজ করতেছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আজ্জাল তাদের জেহালত দূর করুন এবং তাদেরকে গিনে দিনের সঠিক জ্ঞান দান করুন, যদি এটা অজ্ঞতার কারণে বলে থাকে। আরেকটা হচ্ছে না যে নিজেকে সে জ্ঞানী বলে দাবি করছে এবং নিজের পাণ্ডিত্য প্রকাশের জন্য ইচ্ছা করেই এরকম পাণ্ডিত্য বা এরকম এই বিষয়গুলো বলতেছে, তাহলে তাদের জন্য আমাদের দোয়া, আল্লাহ আজ্জাল তাদেরকে হিদায়ত দিন। আর তাদের প্রতি আমাদের নসিহা হলো, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বসর ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তারা যেন কোরআনে কারীমের এই আয়াতটাকে তাদের চোখের সামনে রাখেন, যেখানে আল্লাহ আজ্জাল অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তুমি তার পিছনে পড়ো না, অবশ্যই কর্ণ, চক্ষু এবং অন্তর, অন্তকরণ সবই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এই আয়াতটাকে, কোরআনে কারীমের এই আয়াতটাকে যেন চোখের সামনে রাখেন তারা, এবং এটা আমাদের সবারই সবসময় রাখা উচিত, বিশেষ করে যখন আমরা দিনের বিষয়ে কোনো কথা বলতে যাব। এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার, যে দলিল ছাড়া, দলিল বিহীন, যে বিষয়টা আমি জানি না, আমি যেন ওই বিষয়ে কথা বলতে না যাই, নিজের যুক্তি বা বিবেক দিয়ে বিভিন্ন এই যে আপনার গবেষণা, নিজস্ব গবেষণা থেকে কিংবা খ্রিস্টানদের গবেষণা পড়ে কোনো তথ্য উপস্থাপন করা মুমিনদের সামনে, এটা আসলে মানে মুমিনদেরকে বিভ্রান্ত করা হয়, মুসলিমদেরকে বিভ্রান্ত করা হয়। আজকে অমুসলিমদের বিভিন্ন গবেষণাপত্র পড়ে একটা তথ্য যদি আমরা মুসলমানদের সামনে উপস্থাপন করি, এটা কেমন কথা? আজকে এটা কোনো মুমিনের জন্য ঠিক না যে আপনি কোনো কাফিরের কোনো গবেষণাপত্র পড়ে বললেন যে না, যে কাফিরদের গবেষণায় কি আসতেছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে অচিরেই, আর এত বছর, আর এত বছর। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ আজ্জা ওয়া জাল কিয়ামতের বিষয়ে কবে সংগঠিত হবে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করছে কবে কিয়ামত হবে। এর সুনির্দিষ্ট যে 2000 এত সালের, এত সালে কিয়ামত সংগঠিত হবে, এত এরকম কিছু তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার নবীকেও জানাননি, এটাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা গোপন রাখছেন। আপনি কাফিরের কুফফারের গবেষণাপত্র পড়ে যেটাকে আল্লাহ গোপন রাখছেন সেটাকে আপনি কেন এটাকে প্রকাশ, মানে আপনি তো সঠিক তথ্য তো দিতে পারবেনই না, কেন মানুষকে বিভ্রান্ত করছেন? এবং বিশেষ করে কুফফারদের এই সমস্ত বিষয়ে এই গবেষণাগুলোকে সামনে নিয়ে আসছেন কেন? আপনার জন্য কি কোরআন যথেষ্ট না? আপনার জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যথেষ্ট না? আপনার জন্য কি উলামা ও আহলে সুন্নাতের কথাগুলো যথেষ্ট না? আপনি কাফেরদের দ্বারস্থ হচ্ছেন কেন? হ্যাঁ, এখানে এই বিষয়টা আমরা খেয়াল রাখবেন বা এটাও আমরা স্বীকার করি যে আজকে কোরআনে কারীম যে তথ্য দিয়েছে সেই তথ্যটাই হচ্ছে আমাদের কাছে মূল তথ্য। এর সাপোর্টে যদি কোনো অন্য কারো কোনো তথ্য পাওয়া যায় তাহলে আমরা তখন বলতে পারি যে দেখেন মূল তথ্য কোরআনে কারীম এই তথ্য দিয়ে রাখছে, এবং আজকে প্রায় 1450 বছর পরে সেটাকে সেই গবেষণায় অমুসলিমদের গবেষণায় সেটা কি করতেছে সেটা প্রমাণিত হচ্ছে, এভাবে আমরা বলতে পারি। কিন্তু যে বিষয়টাকে আল্লাহ আজ্জাজাল্লা গোপন রাখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা জানেননি, আপনি সেটাকে কুফফারদের গবেষণাপত্র থেকে নিয়ে আসতেছেন, মানুষের সামনে উপস্থাপন করতেছেন, এটা কেমন কথা? এটা একটা আলেমে দিন বা একজন তুল্লাবুল ইলম দ্বারা এটা কিভাবে হতে পারে? একটা তুল্লাবুল ইলমের দ্বারা তো দূরের কথা, একজন সাধারণ মুসলমান তো এরকম করার কথা না। আনতুম আলামু আমিল্লাহ, এই বিষয়গুলোকে তোমরা বেশি জানো না, আল্লাহ বেশি জানেন। আর তোমার এরকম করার যে তুমি দিনক্ষণ ঠিক করে দিলে, এটাকে সেটা মাহদির আত্মপ্রকাশের বিষয় হোক আলাইহিসসালাম, অথবা কেয়ামত সংগঠিত হওয়ার বিষয় হোক, তো এই যে সম্ভাব্য সম্ভাব্য, তুমি সম্ভাব্য বলবা কেন? সম্ভাব্য বলার অধিকার তোমাকে কে দিচ্ছে? যদি এরকম সম্ভাব্য কিছু বলার অধিকার থাকতো বা এরকম সম্ভাব্য কিছু থাকতো, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা বলতেন যে সম্ভাব্য কি হচ্ছে, এটা 2000 থেকে 3000 মধ্যে হবে, সনের মধ্যে হবে, অথবা এত হিজরি থেকে এত হিজরির মধ্যে হবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতে পারতেন। তাহলে তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি দিন জানো, নাকি তোমার কাছে এমন কিছু আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেননি, ওইটা আল্লাহ আজ্জাজাল্লা তোমাকে জানাই দিয়েছেন? তুমি স্বপ্নে দেখছো সেটা তোমার মধ্যে রাখো, তুমি কাকে স্বপ্নে দেখছো, কি দেখছো, সেটা তোমার জন্য, সেটা তো প্রকাশ করার দরকার নেই। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, একজন দাবি করলে যে আমি মাহদিকে স্বপ্নে দেখেছি, এখন যদি কেউ চায় যে আপনি একটা স্কেচ করবো, আমি আপনি একটু বিবরণ দেন যে আপনি কিভাবে দেখছেন, নিশ্চয় ওনাকে স্কেচ দিতে হবে। আপনার সেই স্কেচের সাথে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি হবেন তার যে আকৃতিটা মিলবে, এই গ্যারান্টিটা কোথায়? আর আপনার এই দাবি অনুযায়ী যদি আপনি একটা বিবরণ দেন এবং কেউ যদি সেই স্কেচটা আঁকে এবং মুসলমানদের মধ্যে সেটা প্রচার করে, তাহলে এর জন্য এক দায় দায়িত্ব কে নেবে? তো জাহালতের একটা সীমা থাকা উচিত, অতিরিক্ত পাণ্ডিত্য দেখানো এটা উচিত না, বিশেষ করে দিনের বিষয়ে। যদি আপনার দুনিয়ার বিষয় হয় ঠিক আছে, আমি তোমার আলমুদ্দিন উমরে দুনিয়া, আপনি গবেষণা করেন, আপনি কুফফারের কবে গবেষণাপত্র পড়বেন, আপনি পড়েন, ওইগুলা অসুবিধা নেই, আমরা ওইগুলা নিয়ে কথা বলছি না। আপনি দিনের বিষয়ে কথা বলবেন, আপনার হিসাব নিকাশ করে বলা উচিত, আপনি যেই হন, কোনো মুসলমানের ওভাবে কথা বলা উচিত না। আল্লাহ আজ্জাজাল এই সমস্ত বিষয়গুলো সবাইকে বোঝার তৌফিক দিন। নাম বারাকাল্লাহু ফিকুম।
শেখ, আমাদের এক বোন কোশ্চেন করেছেন, উনি বলেছেন কেউ যদি ব্যাংকে জব করে তার ইনকাম ফ্যামিলির অন্যান্যরা কত খেতে পারবেন, কারণ ওই ফ্যামিলির অন্যান্য লোকরা হয়তোবা নিডি, ইয়ানি তাদের নির্ভরশীল হয়তোবা এই ইনকামের উপরে, এক্ষেত্রে রুলিং কি?
বারাকাল্লাহু ফিকুম। এ বিষয়ে আমরা অনেকবারই আলোচনা করেছি এবং অনেক প্রশ্ন এ বিষয়ে আসছে ইতিমধ্যে, যেগুলোর জবাব দেওয়া হয়েছে। মূল কথা হচ্ছে যে যদি কারো, সেটা ব্যাংকের ইনকাম হোক বা অন্য কিছু, অন্য কোনো হারাম ইনকাম হোক, যদি কারো এর বিকল্প কিছু না থাকে, এর বিকল্প কোনো ব্যবস্থা তার কাছে নেই, তাহলে যতদিন পর্যন্ত বিকল্প ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত কেবলমাত্র প্রাণ রক্ষার জন্য যতটুকু দরকার সেটুকু নিতে পারে। আর এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ আজ্জাজাল্লার কাছে সাহায্য চাওয়া এবং নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে যে আমি যেন, আমাকে এই ফিজিক থেকে বা এই ইনকাম থেকে যেন আমাকে খেতে না হয়, সেই চেষ্টা প্রাণপণ চালানো দরকার। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত নিজের প্রয়োজন অনুসারে শুধুমাত্র জীবন রক্ষার খাতিরে যতটুকু নেওয়া দরকার ততটুকু নিতে পারে। এই দুই শর্ত, একটা হচ্ছে আল্লাহ আজ্জাজাল্লার কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে ইস্তেগফার করা, আর চেষ্টা করা এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যাওয়ার এই অবস্থা থেকে, যাতে এই ইনকামের উপরে নির্ভরশীল থাকতে না হয়, বিকল্প একটা ইনকামের সোর্স অফ ইনকাম বের করা, এটার জন্য সচেষ্ট হতে হবে, প্রাণপণ সচেষ্ট হতে হবে। কিন্তু কেউ যদি মনে করে যে না, আছে চলতেছে ঠিক আছে চলুক, দেখি আছে যখন হবে তো হবে, এই মনোভাব যেটা যদি থাকে, তাহলে এটা কোনোভাবেই ঠিক না। কারণ আপনি হারামের সাথে, হারামের প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন কিভাবে আপনি একজন মুসলিম হয়ে? ইল্লা মাজতুরির তুমি লাইহি, যদি কোনো বিষয়ে বাধ্য হয়ে যাও যে না আর কোনো বিকল্প আমার কাছে নেই, যতক্ষণ পর্যন্ত বিকল্প নেই ততক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কতটুকু? গায়রা বাগিন ওয়ালা আদিন, সীমা লঙ্ঘন না করে নিজের প্রয়োজনের অতিরিক্ত না। নাম বারাকাল্লাহু ফিকুম।
বারাকাল্লাহু ফিকুম, আমাদের কোনো কোয়েশ্চেন নাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।